랑터누 রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসর উপস্থাপনা করছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে বিশ্বের সর্বকালের সর্বসেরা পরিবার হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। নবী পরিবারের মনোনীত কয়েকজন সদস্যকে অর্থাৎ হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা, হযরত আলী আলাইহিসালাম এবং তাঁদের দুই পুত্র হযরত হাসান আলাইহিসালাম ও হযরত হুসাইন আলাইহিসালাম, এই চারজন এবং নবী বংশেরই পরবর্তী আরও নয়জন নিষ্পাপ ইমামকে মহানবীর আহলে বায়েত হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআনে আহলে বায়েত সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।
আহলে বাইতের সম্মান ও মর্যাদা নিয়ে হাদিসে অনেক বর্ণনা এসেছে। বিখ্যাত হাদিসে সাকালাইনে বলা হয়েছে, আমি তোমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ দুটি মূল্যবান বস্তু রেখে যাচ্ছি, একটি হল আল্লাহর কেতাব কোরআন এবং অন্যটি হল আমার আহলে বাইত। এ দুটি জিনিস হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। আরেকটি সহিহ হাদিসে বলা হয়েছে, মনে রেখো, আমার আহলে বাইত হল নূহের তরি সদস্য, যে এতে আহরণ করবে সে মুক্তি পাবে, আর যে এর থেকে দূরে সরে যাবে সে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আহলে বাইত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলে আজকের আসরে আমরা আহলে বাইতের কয়েকজন ইমামের জীবন থেকে ভেয়া কয়েকটি ঘটনা শোনাব, আর সব শেষে থাকবে তেহরান প্রবাসী এক ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে প্রথমেই আহলে বাইতের ইমামদের কয়েকটি শিক্ষণীয় ঘটনা শোনা যাক।
বন্ধুরা, আমরা যে সময়ের কথা বলছি সে সময় ইরাকের কুফা নগরে ছিল ইসলামী শাসনের প্রাণকেন্দ্র। সিরিয়া ছাড়াও ইসলামী সাম্রাজ্যের অন্য সব জায়গার সব মানুষের নজর তখন সেই নগরীর দিকেই নিবদ্ধ থাকত। একবার ওই শহর থেকে অনেক দূরে দুই ব্যক্তির রাস্তায় দেখা হল, একজন মুসলমান আর অপরজন আহলে কিতাব। আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি বা খ্রিস্টান ধর্মের অনুসারী। তো যাই হোক, ওই দুজনেই একে অন্যের গন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করল। জানা গেল যে মুসলমান লোকটি কুফা শহরে যাবে আর আহলে কিতাব লোকটি কুফার নিকটেই অন্য একটা স্থানে যাবে। দুইজনে মিলে স্থির করল যে তারা একসাথেই সফর করবে, কেননা অনেক দূর পর্যন্ত দুইজনের রাস্তা একই, একসাথে কথাবার্তা বলতে বলতে পথ চললে ভালোই কাটবে।
দুজনের আন্তরিক আলাপ আলোচনা ও বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে পথ শেষ হয়ে এল। অবশেষে তারা একটি দুই রাস্তার মোড়ে এসে উপস্থিত হল, যেখানে থেকে দুজনের রাস্তা দুদিকে চলে গেছে। আহলে কেতাব লোকটি তার নিজের পথ ধরে চলতে লাগল। কিছু দূর পথ চলার পর পিছনে ফিরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল তার মুসলমান বন্ধুটি কুফার দিকে না গিয়ে তারই পিছে পিছে চলে আসছে। এ অবস্থা দেখে দাঁড়িয়ে গেল সে এবং তার মুসলমান বন্ধুটিকে জিজ্ঞেস করল, কি ভাই, তুমি না বলেছিলে যে কুফা শহরে যাবে? জবাবে মুসলমান বন্ধুটি বলল, আমি তো এখনো বলছি যে আমি কুফায় যাব। আহলে কিতাব লোকটি বলল, তাহলে তুমি এদিকে আসছ কেন? এটা তো কুফার রাস্তা নয়, কুফা যাবার রাস্তা তো ওইটা।
মুসলমান বন্ধুটি বলল, আমি জানি, কিন্তু আমার মন চাইল যে কিছু দূর পর্যন্ত আমি তোমার সঙ্গ দেব। কেননা আমাদের নবী বলেছেন, যখন দু ব্যক্তি একসাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে পথ চলে তখন একে অপরের প্রতি অধিকার লাভ করে। এখন তোমারও আমার উপর অধিকার রয়েছে, আমি সেই অধিকার আদায় করার উদ্দেশ্যে কিছু দূর পর্যন্ত তোমার সাথে চলতে চাই, এরপর তো আমি আমার পথেই ফিরে যাব। আহলে কিতাব বলল, ওহো, তোমাদের নবী মানুষের উপর এতই প্রভাব বিস্তার করেছিলেন যে কারণে ইসলাম ধর্ম এত দ্রুত বিশ্বে প্রসার লাভ করেছিল, এটা নিশ্চয়ই তাঁর এই উত্তম চরিত্রেরই গুণ ছিল। এরপর আহলে কিতাব লোকটি আরও বেশি অবাক হল তখন যখন সে জানতে পারল যে তার সফরসঙ্গী মুসলিম বন্ধুটি আর কেউ নন, বরং মুসলিম জাহানের বর্তমান খলিফা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। তৎক্ষণাৎ সে আহলে কিতাব লোকটি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল এবং হযরত আলীর একজন বিশ্বস্ত অনুগত সাথীদের মধ্যে অন্তর্ভুক্ত হল।
অনেক দিন আগের কথা, মুসলমানদের একটি কাফেলা যাচ্ছিল মক্কা নগরীতে। মদিনা পৌঁছেই কাফেলার লোকেরা কয়েকদিনের জন্য যাত্রা বিরতি করল। কয়েকদিন বিশ্রাম গ্রহণের পর তারা আবার মদিনা থেকে মক্কার দিকে রওনা হল। মক্কা ও মদিনার পাশে এক স্থানে এসে কাফেলা আবার বিশ্রাম গ্রহণের জন্য যাত্রা বিরতি করল। এ সময় কাফেলা লোকদের সঙ্গে এমন এক ব্যক্তির সাক্ষাৎ ঘটল যিনি কাফেলার সব লোককে জানতেন। লোকটি যখন কাফেলার লোকদের সঙ্গে আলাপ আলোচনায় লিপ্ত তখন তার দৃষ্টি গিয়ে পড়ল এমন এক ব্যক্তির উপর যিনি অত্যন্ত হাসি মুখে কাফেলার লোকদের খেদমতে ব্যস্ত ছিলেন। লোকটি প্রথম দৃষ্টিতেই যে ব্যক্তিকে চিনতে পারলেন যিনি খুব আনন্দ মনে লোকদের খেদমত করে চলেছিলেন, তাই অত্যন্ত আশ্চর্য হয়ে কাফেলার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এ ব্যক্তিকে চেনো যিনি তোমাদের খেদমতে লেগে আছেন?
জবাবে তারা বলল, না, আমরা এ লোকটিকে মোটেই চিনি না। এ লোকটি তো মদিনা থেকে আমাদের কাফেলার সাথে সামিল হয়েছে, তবে এ কয়েকদিনের সফরের সাথী হিসেবে এটুকু বলতে পারি যে এ লোকটি একজন সৎ লোক এবং অত্যন্ত মুত্তাকি, পরহেজগার। আমরা তাকে বলিনি আমাদের কাজ করে দাও, কিন্তু সে নিজেই অপরের খেদমতে লেগে আছে এবং সকলেরই সাহায্য সহযোগিতা করে চলছে। কাফেলার লোকদের বন্ধুটি বললেন, আমি জানি তোমরা তাকে মোটেও চেনো না, যদি তোমরা তাকে চিনতেই পারতে তাহলে কখনো এমন অপরাধমূলক কাজ করতে পারতে না যে একজন সাধারণ খাদেমের ন্যায় তোমাদের খেদমত আঞ্জাম দিয়ে যেতে থাকবেন তিনি। একথা শুনে সকলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তিনি কে? লোকটি বললেন, তিনি হলেন আলী ইবনুল হুসাইন আলাইহিসসালাম, অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম।
এ কথা শুনেই কাফেলার সমস্ত লোক হতবাক হয়ে গেল এবং ক্ষমা প্রার্থনা করার জন্য অত্যন্ত আদবের সাথে ইমামের দিকে এগিয়ে গেল। তারা ইমামের সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনুযোগের সুরে বলতে লাগল, হে ইমাম, আপনি আমাদের সাথে এমনটি কেন করলেন? সম্ভাবনা ছিল যে আমরা অবজ্ঞাবশত আপনার সাথে মারাত্মক কোন অপরাধ করে বসতাম, তাতে আমরা বড় গুনাহগার বা পাপী হতাম। ইমাম বললেন, যেহেতু তোমরা কেউ আমাকে চিনতে না, এজন্যই আমি তোমাদের সফর সঙ্গী হয়েছি। কেননা আমি যখন চেনা জানা লোকদের সাথে সফর করি তখন লোকেরা রাসুলে খোদার খাতিরে আমাকে অত্যন্ত ভালোবেসে আমার সাথে সদয় আচরণ করে, আর তারা আমাকে ছোট খাটো কোনো কাজও করতে দেয় না। এজন্য আমি সফরের জন্য এমন একটি কাফেলা বেছে নিয়েছি যাদের কেউ আমাকে চেনে না, যাতে করে আমি নিজের কাজ নিজেই আঞ্জাম দিতে পারি। আর আমি লোকদের কাছে আমার পরিচয় এজন্য গোপন রেখেছি যাতে করে আমি আমার সাথীদের খেদমত করার সুযোগ লাভ করতে পারি।
বন্ধুরা, এবার আমরা ইমাম জাইনুল আবেদিনের নাতি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের জীবন থেকে নেয়া একটি ঘটনা শোনাব। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম একবার কতিপয় সাথীকে নিয়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ইমামের জুতার ফিতা ছিঁড়ে গেল, তাতে ইমাম জুতা পায়ে দিয়ে চলতে পারছিলেন না। তিনি জুতা খুলে হাতে নিলেন এবং খালি পায়ে চলতে লাগলেন। এ অবস্থা দেখে তাঁর অন্যতম সঙ্গী ইবনে আবি ইয়াফুর তৎক্ষণাৎ নিজের পায়ের জুতা খুলে ফেলল। সে তার জুতার ফিতা খুলে ইমামের দিকে এগিয়ে দিল যাতে করে ইমাম জুতা পায়ে দিয়ে চলতে পারেন। ইমাম সাদিক আলাইহিস সালাম আবদুল্লাহ ইবনে আবি ইয়াফুরের এ কাজে অসন্তুষ্ট হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোনো অবস্থাতেই তার ফিতা গ্রহণ করতে রাজি হলেন না। তিনি বললেন, যদি কারো উপর কোন বিপদ এসে পড়ে তখন সে বিপদ বহন করা তার জন্য উত্তম কাজ। এটা কিছুতেই ঠিক কাজ হতে পারে না যে বিপদ আসবে একজনের উপর আর তা বহন করবে অন্যজন।
এক ব্যক্তি খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খেদমতে উপস্থিত হয়ে বলল, আমি খুব দরিদ্র ও অভাবী মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন আর আমি যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি। ইমাম সাদিক আলাইহিসসালাম বললেন, আমি তোমার জন্য কখনো এমন দোয়া করব না। লোকটি একটা চাপা নিঃশ্বাস নিয়ে বলল, হে ইমাম, কি কারণে আপনি আমার জন্য দোয়া করবেন না? জবাবে ইমাম বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে মহান আল্লাহ এ ব্যাপারে একটা পন্থা নির্দিষ্ট করে রেখেছেন। তিনি হুকুম দিয়েছেন যে জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ো এবং পরিশ্রম করো, কিন্তু তুমি চাচ্ছ যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবিকা অর্জনের পরিবর্তে দোয়ার দ্বারা রিজিক ঘরে ডেকে আনবে।
জীবিত অর্জনের জন্য পরিশ্রমের বিকল্প নেই। বিশ্বনবী ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন অত্যন্ত পরিশ্রমী। এবার এ সম্পর্কেই একটি ঘটনা শোনাচ্ছি। আহলে বাইতের সপ্তম ইমাম ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম একবার নিজের ক্ষেতে কাজ করছিলেন। অত্যধিক পরিশ্রমের কারণে তাঁর সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। এমন সময় আলী ইবনে আবি হামজা নামক এক ব্যক্তি ইমামের কাছে এসে বলল, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক, আপনি এ কাজটি অন্য লোকের উপর ন্যস্ত করেন না কেন? ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম বললেন, আমি আমার এ কাজ অন্যকে দিয়ে করাব কেন? আমার চেয়ে উত্তম লোকেরা সবসময় এ ধরনের কাজ নিজেরাই আঞ্জাম দিয়েছেন। ইবনে হামজা বলল, সে সকল লোক কারা?
ইমাম বললেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালাম এবং আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের সকলেই এ জাতীয় কাজকর্ম নিজেরাই করেছেন। মূলত ক্ষেতে খামারে কাজ করা আল্লাহর নবী রাসুল তাদের প্রতিনিধি উত্তরসূরি ও আল্লাহর সুযোগ্য বান্দাদের সুন্নত।
বন্ধুরা, আহলে বাইতের মহান ইমামদের জীবন থেকে নেয়া কয়েকটি ঘটনা শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে তেহরান প্রবাসী এক বাংলাদেশী বন্ধুর সাক্ষাৎকার। প্রথমেই ওর পরিচয় জানা যাক।
আমার নাম গাজী রৌদসী স্বপ্নীল, আমি ক্লাস ওয়ানে পড়ি।
গাজী রৌদসী স্বপ্নীল, বেশ সুন্দর নাম তো। আচ্ছা রৌদসী, তুমি পড়াশোনা ছাড়া আর কি করো?
ছবি আঁকাই, আবৃত্তি করি, গেম খেলি।
তুমি দেখছি অনেক কিছু করো। তো রৌদসী, তুমি কি আজ আমাদের কোনো ছড়া শোনাবে?
হ্যাঁ।
ঠিক আছে, শোনাও।
আমার কবিতার নাম মুজিব ডাকবাড়ি, লিখেছেন লুৎফর রহমান রিটন। মুজিব মুজিব ডাকবাড়ি, মুজিব গেল কার বাড়ি, আইরে মুজিব ঘরে আয়, হুতুম পেঁচায় দার পায়, শকুনেরা দিচ্ছে থাপা লাল সবুজের পতাকায়।
তোমার ছড়াটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি কি কোনো সুরা জানো?
হ্যাঁ, বিসমিল্লাহি রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বাহ, তোমার সুরাটাও আমাদের ভালো লেগেছে। তো রৌদসী, ইরান তোমার কাছে কেমন লাগে?
খুব ভালো লাগে।
ইরানের কোথায় কোথায় বেড়াতে গেছো রৌদসী তুমি?
ইরানের সুমালে, সি বিচে গেছি, মাসাদে ইমাম রেজা আলাইসাল্লামের মাজার জিয়ারত করেছি, পবিত্র কুম শহরে গেছি।
তুমি দেখছি অনেক জায়গায় গেছো। তো রৌদসী, বড় হয়ে তুমি কি হতে চাও?
ডাক্তার হতে চাই বড় হয়ে।
ডাক্তার হবে? কিন্তু কেন ডাক্তার হতে চাও?
রোগীদের চিকিৎসা করব।
ঠিক আছে, মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য গাজী রৌদসী স্বপ্নীল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।